রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد আলোচনা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিভিন্ন দিক নিয়ে। আজকের পর্ব শুরু হচ্ছে খুবই বিখ্যাত একটি দিক নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াময়তা। আল্লাহ তাআলা বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপেই পাঠিয়েছি। তিনি আরো বলেন,
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম।
নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন, তোমাদের কষ্ট যার কাছে অসহনীয়, যিনি তোমাদের কল্যাণের জন্য ব্যাকুল, যিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়াপরবশ, পরম মেহরবান। সূরা তাওবা আয়াত 128। আল্লাহ তাআলা আরো বলেন,
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনত লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক।
কেবল আল্লাহর রহমতের বদলতেই আপনি তাদের প্রতি কোমল হৃদয়, আর যদি আপনি রূঢ় কঠোর হৃদয় হতেন তবে তারা আপনার নিকট হতে সরে পড়ত। সূরা আলে ইমরান আয়াত 159। প্রথম আয়াতের মর্ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন মানুষের কল্যাণের জন্য, এবং তার আগমন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশাল অনুগ্রহ। দ্বিতীয় আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মমতার বিবরণ দিচ্ছে। বস্তুত আয়াতটি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মহানুভবতার পক্ষে এক সনদস্বরূপ। আর তৃতীয় আয়াতটি মূলত প্রথম আয়াতেরই মর্মকে দৃঢ় করেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা ও কোমলতা একমাত্র আল্লাহর অনুগ্রহেই। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি মুমিন বান্দাদের সাথে রহমতের আচরণ করতেন, আর এ সকল বিষয়ের সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। দয়ার ক্ষেত্রে সাধারণ নীতিমালা। দয়াময়তা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত রয়েছে। কিছু হাদিস কেবল মানব জীবনের নির্দিষ্ট কিছু অংশের সাথে সম্পৃক্ত, আর কোনো কোনো হাদিসে এমন কিছু মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে যেগুলো মানব জীবনে বিস্তৃত অঙ্গনের সাথে সম্পৃক্ত। আমরা কয়েকটি উল্লেখ করছি। প্রথমেই মানুষের প্রতি দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করবেন না। অর্থাৎ মানুষের প্রতি আল্লাহর সদয় হওয়া মানুষ মানুষের প্রতি সদয় হওয়ার উপর নির্ভরশীল। এই হাদিসে মানুষ শব্দটি ব্যাপক, যার মধ্যে ধর্ম, বর্ণ, জাতি সব আল্লাহর বান্দাই অন্তর্ভুক্ত। কোমলতা। কোমল আচরণের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে অনেক হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোমলতার গুণ থেকে বঞ্চিত যাবতীয় কল্যাণ থেকে সে বঞ্চিত। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নম্রতা মানুষকে শোভিত করে আর কঠোরতা সৌন্দর্য হানি ঘটায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা, নিশ্চয় আল্লাহ তাআলা নরম ও কোমল আচরণকারী, আর তিনি নরম ও কোমলতাকে পছন্দ করেন। তিনি নম্রতার কারণে যা কিছু দান করেন, কঠোরতা এবং অন্য কোনো কারণে তা দান করেন না। সহজ করা। এই সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে যা মানুষকে নিজের সাথে এবং অন্যের সাথে সহজ পন্থা অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করে। এরকম কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই এই দিন সহজ, যে ব্যক্তি দিনের ব্যাপারে বাহাদুরি দেখাবে দিনই তাকে পরাভূত করবে, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, কাছাকাছি হও এবং সুসংবাদ গ্রহণ করো। অন্যত্র তিনি ইরশাদ করেছেন, সাহসিকতা অবলম্বন করো, কঠোরতা নয়, মানুষকে আপন করে নাও, ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিও না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো দুইটি বিষয়ের একটি গ্রহণ করার অবকাশ দেয়া হলে তিনি তুলনামূলক সহজটি গ্রহণ করতেন, কিন্তু যদি গুনাহের কাজ হতো তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হতেন সবচেয়ে বেশি বর্জনকারী। দোষ গোপন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্য ব্যক্তির দোষ গোপন রাখবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলাও তার দোষ গোপন রাখবেন। কষ্ট দূর করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন বান্দার দুঃখ কষ্ট ও বিপদাপদ দূর করবে, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট ও বিপদাপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি অপর অভাবী ব্যক্তির অভাবের কষ্ট হালকা করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সঙ্গে সহজতর আচরণ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ লুকিয়ে রাখবেন। জেনে রাখো, আল্লাহ তাআলা তার সেই বান্দা সাহায্য করেন যে তার অপর ভাইয়ের সাহায্য করে। অনুগ্রহ করা। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রই এর সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক কাজের জন্য সুন্দরতম পন্থা নির্ধারণ করে দিয়েছেন, তাই কাউকে হত্যা করতে হলে সেক্ষেত্রেও সুন্দরতম পন্থা অবলম্বন করবে। কোনো প্রাণীকে জবাই করতে হলে সুন্দরভাবে জবাই করবে। জবাই করার পূর্বে ছুরিতে ধার দিয়ে নেবে, যেন জবাই করার সময় পশুর কষ্ট কম হয়। নবীজির দয়াময়তার কয়েকটি চিত্র। আপনি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করবেন, সিরাতে নববীর বাঁকে বাঁকে দয়া ও অনুগ্রহের বিষয়টি উপলব্ধি করতে পারবেন। আমরা কয়েকটি বিষয় উল্লেখ করছি। এক, ছোটদের প্রতি দয়া। শিশুদের কান্না শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে দাঁড়ালে আমার ইচ্ছে হয় নামাজ দীর্ঘ করতে। এরপর কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন নামাজ সংক্ষেপ করে ফেলি, কারণ আমি জানি সন্তানের কান্নায় মায়ের কী পরিমাণ কষ্ট হয়। এক বেদুইন এসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আপনারা কি শিশুদের চুমু খান? আমরা তো তাদের চুমু খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে নিয়ে থাকেন, তাহলে আমি কি করতে পারি? দুই, প্রবীণদের প্রতি দয়া। এর বহু দৃষ্টান্ত রয়েছে। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে অভিযোগ করল, আল্লাহ রাসূল, আল্লাহর কসম, আমি ফজর নামাজের জামাত থেকে দূরে থাকব, কারণ অমুক ব্যক্তি ফজরের নামাজ অনেক বিলম্বিত করে। বর্ণনাকারী বলেন, নসিহত করার সময় এত রাগান্বিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোনোদিন দেখিনি। তিনি বললেন, হে লোক সকল, নিশ্চয় তোমাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা মানুষকে দিন থেকে বিমুখ করে। তোমাদের মধ্যে যে ইমামতি করবে, সে যেন নামাজ সংক্ষেপ করে, কারণ মুসল্লিদের মধ্যে বৃদ্ধ, দুর্বল ও ব্যস্ত মানুষও থাকে। তিন, দুর্বলের প্রতি দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিধবা ও মিসকিনদের তত্ত্বাবধানকারী আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো, অথবা এমন ব্যক্তির মতো যে রাতে ইবাদত করে এবং দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জান্নাতে আমি এবং এতিমের দায়িত্ব বহনকারী এভাবে থাকব। তিনি একথা বলার সময় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুলের মাঝে সামান্য ফাঁক রেখে ইশারা করে দেখালেন। চার, নারীদের প্রতি দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আলাদা করে নারীদের প্রতি সহানুভূতিশীল ও ইনসাফপূর্ণ আচরণের ওয়াসিয়ত করে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমার ঘরে এক নারী দুটি মেয়ে সঙ্গে করে নিয়ে এলো। সে আমার কাছে কিছু সাহায্য চাইল। ঘরে খেজুর ছাড়া দেয়ার মতো কিছুই ছিল না, তাকে খেজুরই দিলাম। নারীটি খেজুর দুই ভাগ করে তার দুই মেয়েকে দিল, নিজে কিছুই খেল না। তারপর নারীটি চলে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরিফ আনলেন। আমি ঘটনাটি তাকে জানালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মেয়েদের দায়িত্ব নেবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, কিয়ামতের দিন তারা তার জন্য জাহান্নামের পথে অন্তরায় হবে। পাঁচ, ক্রীতদাসের প্রতি দয়া। জাহিলি যুগে দাসদাসীদের সাথে পশুর মতো আচরণ করা হতো। ইসলাম এই অন্যায় ও জুলুম থেকে চিরমুক্তি করে তাদেরকে স্বাধীন মানুষের মতোই সম্মান ও মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অগ্রাধিকারের ব্যাপারে ইরশাদ করেছেন, তোমাদের দাস তোমাদেরই ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে আছে, সে যেন তাকে সেই আহার দান করে যা সে নিজে আহার করে। নিজে যে কাপড় পরিধান করে, তাকেও সে কাপড় পরিধান করায়। সাধ্যের বাইরে তাদের উপর কোনো ভার চাপিয়ে দেবে না, যদি চাপিয়ে দাও তাহলে তাদের সহযোগিতা করো। ইসলাম দাসদাসীদের প্রহার করার কাফফারা নির্ধারণ করেছে তাদেরকে মুক্ত করে দেয়াকে। দাসদাসীদের সাথে ইসলামের আচরণ বিধান এমন যে মনিবকে আমার দাস আমার দাসী বলে ডাকতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বরং আমার ছেলে ও আমার মেয়ে বলে ডাকতে আদেশ করেছে। ৬ নম্বর, পশু পাখির প্রতি দয়া। ইসলাম শুধু মানুষের প্রতি দয়া নয়, সকল প্রাণীর প্রতি দয়া করার নির্দেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক নারী একটি বিড়ালকে আটকে রেখেছিল, এ অবস্থায় বিড়ালটি মারা যায়, এই কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পথিমধ্যে তার প্রচুর পিপাসা পায়, একটি কূপ পেয়ে তাতে সে নেমে পড়ে এবং পানি পান করে বেরিয়ে আসে। হঠাৎ দেখল একটি কুকুর জিহ্বা বের করে শ্বাস নিচ্ছে, তৃষ্ণায় ভেজা মাটি চাটছে। লোকটি মনে মনে বলল, আমার যেমন হয়েছিল কুকুরটিও তেমন পিপাসায় কষ্ট পাচ্ছে, তাই সে কূপে নেমে মোজা ভরে পানি তুলল এবং কুকুরের মুখের কাছে ধরল, কুকুরটি পান করল। আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের হক আদায়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করার আদেশ দিয়েছেন। একবার তিনি ক্ষুধায় পেট পিঠের সাথে মিলে গেছে এমন একটি উটের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই চতুষ্পদ বোবা প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদের উপর ন্যায়সঙ্গতভাবে আরোহণ করো এবং সঠিকভাবে খাবার দাও। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকে লক্ষ্যবস্তু বানিয়ে তীর ইত্যাদি পরীক্ষা করতে নিষেধ করেছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই বস্তুতে প্রাণ আছে তাকে লক্ষ্যবস্তু বানিও না। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার সাথে ছিলাম, আমরা একদল তরুণের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তারা একটি মুরগি বেঁধে তার দিকে তীর ছুড়ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে দেখে তারা সকলে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করতে লাগল। আবদুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করলেন, এটি কে করেছে? যে এই ধরনের কাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাত করেছেন। যে অন্তরে দয়া ও অনুগ্রহ থাকবে তাতে কঠোরতা ও নিষ্ঠুরতা থাকবে না। অন্যের প্রয়োজন ও ব্যথা অনুভব করে যে দয়ার উদ্রেক হয়, কঠোরতা ও নিষ্ঠুরতার কারণে অন্তর তা থেকে শূন্য হয়ে যায়। সবশেষ কথা হচ্ছে, কেউ যদি আল্লাহর দয়া ও অনুগ্রহের আশা রাখে, সে যেন দুনিয়াবাসীর প্রতি দয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দয়াশীলদের উপরই আল্লাহর দয়া হয়, দুনিয়াবাসীদের সাথে দয়ার আচরণ করো, তাহলে আসমানের মালিকের দয়া লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও সহনশীলতা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, ক্রোধ সংবরণের তুলনায় সহনশীলতা উত্তম, কারণ ক্রোধ সংবরণ হলো এক ধরনের ধৈর্য ধরে থাকা বা কষ্ট করে সহ্য করা। যার ক্রোধ প্রজ্বলিত হয় তারই ক্রোধ সংবরণ করতে হয়, এতে খুব চেষ্টা ও সাধনা করতে হয়, কিন্তু এই প্রচেষ্টা যখন কিছুদিন অব্যাহত থাকবে তখন সে আর ক্রুদ্ধ হবে না, হলেও তার সংবরণে কষ্ট হবে না, আর এই স্তরকেই স্বভাবগত সহনশীলতা বলে। এই ধরনের সহনশীলতা ব্যক্তির বিবেকের পূর্ণতা প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসাজ আব্দুল কায়েসকে সম্বোধন করে বলেন, তোমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে যা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, তা হল সহনশীলতা ও ধীর স্থিরতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলাম, তার গায়ে ছিল মোটা পাড়ের একখানা নাজরানি চাদর। এমন সময় এক বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরটি ধরে জোরে টান দিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের দিকে তাকিয়ে দেখলাম, জোরে টান দেবার কারণে কাঁধে চাদরের ছাপ পড়ে গেছে। এরপর বেদুইন লোকটি বলল, হে মুহাম্মদ, আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমার কাছে আছে তা থেকে আমাকে কিছু দিতে নির্দেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন এবং সামান্য হাসলেন। এরপর তাকে কিছু দেবার নির্দেশ দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি তোমার সম্প্রদায় থেকে যে কষ্ট পেয়েছি তা তো পেয়েছি, তবে সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিন, যখন আমি নিজেকে পেশ করেছি ইবনে আব্দে ইয়ালিল ইবনে আব্দে কিলালের কাছে, তাকে দিনের দাওয়াত দিয়েছিলাম, সে আমার দাওয়াতে সাড়া দেয়নি। তখন আমি এমনভাবে বিষণ্ণ চেহারা করে ফিরে এলাম যে কার্নুস সাআলিবে পৌঁছার পরও আমার মনের বিষণ্ণতা দূর হয়নি। কার্নুস সাআলিবে পৌঁছে আমি উপরে মাথা তুললাম, দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। আমি সেদিকে দৃষ্টি দিলাম, দেখি জিবরিল আলাইহিসসালাম। তিনি আমাকে ডেকে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং যার উত্তর দিয়েছে আল্লাহ তাআলা সব কিছু শুনেছেন, দেখেছেন। তিনি পাহাড়ের ব্যবস্থানে নিয়োজিত ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে সেই সম্প্রদায়ের ব্যাপারে যা চান আদেশ করতে পারেন। এরপর পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আমাকে সালাম করলেন। তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ, তাদের ব্যাপারে আপনি কি চান? আপনি যদি চান তাহলে আমি আকসাব নামক মক্কার দুই প্রান্তের দুই পাহাড়কে তাদের ওপর চাপিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, না, বরং আমি প্রত্যাশা করি আল্লাহ তাআলা তাদের বংশধর থেকে এমন বান্দাদের সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। এই দিনটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদের দিন থেকে অধিক কষ্টদায়ক দিন। উহুদের দিন মুসলিম বাহিনী বর্ণনাতীত কষ্টের সম্মুখীন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জখম হয়েছে, চোয়ালের দাঁত ভেঙে গেছে, শিরস্ত্রাণ ভেঙে মাথায় ঢুকে গেছে, শহীদ হয়েছেন 70 জন সাহাবি। এরপরেও উহুদ যুদ্ধের দিন অপেক্ষা তায়েফে গমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধিক কষ্টদায়ক, কারণ মক্কার কুরাইশদের থেকে পুরোপুরি নিরাশ হয়ে আল্লাহর দিন ইসলামের দাওয়াতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করেছিলেন। কিন্তু তায়েফবাসীর প্রত্যাখ্যানের ধরন ও আচরণ ছিল কল্পনার চেয়েও বেশি নির্দয়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো প্রত্যাখ্যান করলই, তার নবুয়তের দাবিকেও মিথ্যা প্রতিপন্ন করল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নির্বোধ যুবক ও অবোধ শিশু কিশোরদের লেলিয়ে দিল। তাদের পাথরের আঘাতে রক্তাক্ত জর্জরিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হলেন। এই কঠিন পরিস্থিতি, মক্কাবাসীর প্রত্যাখ্যান, তায়েফবাসীদের প্রত্যাখ্যান, সব দিক থেকে নিরাশপূর্ণ আচরণ, আঘাত আঘাতে জর্জরিত দেহ, বিধ্বস্ত মন, এমন সময় ফেরেশতাদের আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই দুই প্রান্তের পাহাড়ের চাপে মক্কাবাসী ধ্বংস হয়ে যেত, কিন্তু নবীজি তা করেননি। তিনি সহনশীলতা, উদারতা ও ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করলেন। দেহ মনের আঘাতকে উপেক্ষা করলেন, কামনা করলেন, আজ যারা যাতনা ও বেদনা দিয়েছে আগামীতে এদের বংশধররাই এক আল্লাহর ইবাদত করবে, এর নামই হচ্ছে ক্ষমা। ইসলাম গ্রহণের পূর্বে যায়েদ ইবনে সানা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওনা অর্থের তাগাদা করল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের কাপড় টেনে ধরল, পরিধ বস্ত্র মুষ্টিবদ্ধ করে টানতে লাগল এবং রূঢ় ব্যবহার করল। এরপর বলল, তোমরা আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর লোক, এই সম্প্রদায় তো ঋণ পরিশোধে বড় গরিমসি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিলেন, কঠোরভাবে কিছু বললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ওমর, আমি ও সে, আমরা উভয়েই তোমার কাছে ভিন্ন আচরণের হকদার ছিলাম। তোমার কর্তব্য ছিল আমাকে সঠিকভাবে ঋণ পরিশোধ করতে বলা আর তাকে সুন্দরভাবে তাগাদা দিতে বলা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দেয়া ঋণ পরিশোধের নির্ধারিত 3 দিন আরও বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার পাওনা পরিশোধ করে দিতে বললেন এবং তাকে ধমক দেবার কারণে আরও 20 সা, এখনকার হিসেবে 68 কেজি খাদ্যদ্রব্য বাড়িয়ে দিতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণই সেই ইহুদির ইসলাম গ্রহণের কারণ হয়। যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদি ছিলেন, পরবর্তী সময়ে বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের সকল আলামত ও নিদর্শনই প্রত্যক্ষ করেছিলাম, বাকি ছিল কেবল 2টি গুণ প্রত্যক্ষ করা। তার ধৈর্য মূর্খতাকে অতিক্রম করবে, তার সঙ্গে যতই মূর্খতাসুলভ আচরণ করা হবে তার সহনশীলতা ততই বৃদ্ধি পাবে। এই ঘটনার মাধ্যমে আমি তার এই 2টি গুণ যাচাই করেছি এবং তার মধ্যে গুণ 2টি পূর্ণরূপে পেয়েছি। নিজের জন্য প্রতিশোধ না নেয়া। ক্ষমা হয় 2ভাবে। প্রথমত, নিজের কোনো হকের ব্যাপারে ধরপাকড় না করা। দ্বিতীয়ত, কারো মন্দ আচরণের প্রতিশোধ না নেয়া। এমন কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কোনো দিন প্রতিশোধ নিয়েছেন বলে উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কখনও প্রতিশোধ গ্রহণ করেননি। তবে কেউ যদি আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাহলে আল্লাহর জন্য তার থেকে প্রতিশোধ গ্রহণ করতেন। আল্লাহর জন্য রাগ করা। নবীজিও রাগ করতেন এবং রাগের সময় তার চেহারা লাল হয়ে যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাগ পার্থিব কোনো স্বার্থ হাতছাড়া হবার কারণে হতো না, হতো না নিজের কোনো বিশেষ কারণেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন একমাত্র আল্লাহর জন্য। উসামা ইবিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রের হারাকা শাখার বিরুদ্ধে আমাদের যুদ্ধে প্রেরণ করলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, শত্রু দলের উপর আমরা সকলে আক্রমণ করলাম এবং তাদের পরাজিত করলাম। শত্রু দলের একজনকে আমি এবং আমার এক আনসারি ভাই হাতের নাগালে পেলাম। আমরা যখন তার উপর চড়া হলাম তখনই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠল। তার মুখে কালেমা শুনে আমার আনসারি ভাই তাকে ছেড়ে দিলেন, কিন্তু আমি তাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম। আমরা ফিরে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা জানতে পেরে আমাকে বললেন, উসামা, লোকটি লা ইলাহা বলার পরেও তুমি তাকে হত্যা করেছ? আমি বললাম, হে আল্লাহ রাসুল, সে তো প্রাণে বাঁচতে লা ইলাহা পাঠ করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবারও বললেন, লা ইলাহা বলার পরেও তুমি তাকে হত্যা করেছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার এই কথা বললেন যে আমার মনে হলো, হায়, যদি আজকের পূর্বে ইসলাম গ্রহণ না করতাম। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত নিয়ে তর্কে লিপ্ত দুজন ব্যক্তির উচ্চস্বর শুনে বের হয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগ এবং অসন্তুষ্টির ছাপ ফুটে উঠেছিল। তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা এভাবেই আল্লাহর কিতাব নিয়ে মতবিরোধ করে ধ্বংস হয়েছে। ধৈর্য ধারণ। জীবনের সকল অঙ্গনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম করছিলেন। আমরা অভিযোগের সুরে তার কাছে আবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের অবস্থা ছিল এমন যে তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো এবং সেই গর্তে তাদের পুঁতে রেখে করাত দিয়ে মস্তক দ্বিখণ্ডিত করা হতো। এমন নির্যাতনও দিন থেকে তাদের বিচ্যুত করতে পারত না। লোহার চিরুনি দিয়ে আছড়ে শরীরের হাড় থেকে মাংস ও শিরা উপশিরা সব কিছু ছিন্ন ভিন্ন করে দিত। এমন কঠিন নির্যাতনের পরেও দিন থেকে তাদের বিমুখ করা সম্ভব হয়নি। আল্লাহর কসম, আল্লাহ এই দিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন এবং সর্বত্র নিরাপদ ও শান্তিময় অবস্থা বিরাজ করবে। সেদিন একজন উট আরোহী সানা থেকে হাদারামাউত পর্যন্ত ভ্রমণ করবে এবং এ সময় সে আল্লাহ ছাড়া কাউকেও ভয় করবে না, অথবা তার মেষপালের উপর নেকড়ের হামলার আশঙ্কাও করবে না। কিন্তু হায়, তোমরা বড়ই তাড়াহুড়া করছ। প্রিয়জনের মৃত্যুতে নবীজির ধৈর্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবীজির সন্তানরা সবাই তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। তিনি বেঁচে থাকতেই চলে গেছেন তার স্ত্রী খাদিজা, চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি ধৈর্য ধারণ করে গেছেন, প্রতিদানের আশা প্রত্যাশা করেছেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন যা তিনি ইব্রাহিমের মৃত্যুর দিন বলেছিলেন, চোখ অশ্রুসিক্ত হয়, অন্তর বেদনাহত হয়, কিন্তু আমরা কেবল তাই বলব যাতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরও এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রতি উৎসাহ দিতেন। তিনি বলতেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমার কোনো মুমিন বান্দার প্রিয়জন যদি মারা যায় আর সে তাতে ধৈর্য ধারণ করে এবং সওয়াবের প্রত্যাশা করে, তাহলে তার প্রতিদান হবে জান্নাত। ধৈর্য ধারণের আরও ক্ষেত্র রয়েছে, ক্ষুধায় দারিদ্রতায় অসুস্থতায় এবং ভয় ভীতিতে ধৈর্য ধারণ করা। সকল ক্ষেত্রেই নবীজি সবর করেছেন, অর্থাৎ ধৈর্য ধারণ করেছেন। ন্যায় পরায়ণতা। আল্লাহ তাআলা বলেন, অতএব আপনার রবের কসম, ওরা মুমিন হবে না যতক্ষণ না ওরা নিজেদের জন্য সংঘটিত বিবাদের ক্ষেত্রে আপনাকেই বিচারক মানবে। এরপর আপনার ফাসালা সম্বন্ধে নিজেদের মনে কোনো সংকীর্ণতা বোধ করবে না এবং তা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। সূরা আন-নিসা আয়াত 65। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা স্বীয় মহিমান্বিত সত্তার শপথ করে বলেছেন, কোনো ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ সে সকল বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না বানাবে। বোঝা গেল, প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সিদ্ধান্তেই আনুগত্য আবশ্যক। এই আয়াত আমাদের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ইনসাফপূর্ণ। জীবদ্দশায় তিনি যা ফয়সালা করেছেন তা মান্য করা এবং তার মৃত্যুর পরে যা শরীয়ত সম্মত তা পালন করা আবশ্যক। তার বিচারে আন্তরিকভাবে সন্তুষ্ট থাকা এবং মেনে নেয়া, বিশ্বাস রাখা যে তার ফয়সালা সঠিক, এছাড়া ইমান থাকবে না। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক আনসারি ব্যক্তি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হাররা নামক স্থানে খেজুর বাগানের সেচের পানি বণ্টন নিয়ে ঝগড়া শুরু করে দিল। আনসারি লোকটি বলল, নালার পানি ছেড়ে দিন যাতে তা প্রবাহিত থাকে, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছাড়তে অস্বীকার করল। এভাবেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিতর্কে লিপ্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, জুবাইর, তোমার জমিন তুমি প্রথমে সিঞ্চন করে নাও, এরপরে প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। ফয়সালা শুনে আনসারি লোকটি অসন্তুষ্ট হয়ে বলে উঠল, আপনার ফুফাতো ভাই তো, তাই এই ফয়সালা। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিবর্ণ হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবাইর, তোমার নিজের জমিতে তুমি সেচ দাও, এরপর পানি আটকে রাখো যতক্ষণ তা বাঁধ পর্যন্ত পৌঁছে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বারের ফয়সালা ছিল ন্যায় ও ইনসাফের দাবি হিসেবে। আনসারি ব্যক্তির কথায় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়াস্বরূপ তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন এমন না। প্রতিক্রিয়াস্বরূপ সিদ্ধান্ত দানের মতো বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র। আল্লাহর কাছ থেকে ন্যায়পরায়ণতার সাক্ষ্য প্রমাণ করে তিনি এই ধরনের বিষয় থেকে পবিত্র ছিলেন। বাস্তবতা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন বিচার ও মোকদ্দমা আসত। অনেক ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারিক ফয়সালা প্রদান না করে আপোষমূলক ফয়সালা করতেন। এরই একটি দৃষ্টান্ত হল, একবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভেতরে ইবনে আবি হাদরাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে তার পাওনা ঋণের তাগাদা করলেন। দুজনের মধ্যে এ নিয়ে বেশ উচ্চবাচ্য হল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কক্ষ থেকেই তাদের কথার আওয়াজ শুনে পর্দা সরিয়ে বেরিয়ে এলেন এবং ডাক দিয়ে বললেন, হে কাব। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমি উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পাওনা ঋণ এই পরিমাণ মৌকুফ করে দাও। তিনি হাতে ইশারা করে বোঝালেন অর্ধেক পরিমাণ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রসুল, আমি তাই করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইবনে আবি হাদরাতকে বললেন, ওঠো, বাকিটা পরিশোধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ফয়সালা বিচারমূলক ছিল না, বরং দুজনের মধ্যে আপোষ এবং মীমাংসামূলক ছিল। তাই তিনি কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন অর্ধেক ছেড়ে দিতে। কাব রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। তখন দ্বিতীয় ব্যক্তিকে বাকি টাকা পরিশোধ করতে বললেন। এমনই ছিল জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মীমাংসাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উভয়ের জন্য কল্যাণের বিষয়টি চেয়েছিলেন, সমঝোতার ফয়সালা করেছিলেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তি তা মেনে নেয়নি, তাতে সন্তুষ্ট হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে বিচারিক ফয়সালা করেছেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা বা এই জাতীয় ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি, বিভিন্ন বিচার ও মোকদ্দমার ক্ষেত্রে সম্ভব হলে ইসলামের ক্ষমা ও উদারতার সুমহান নীতিমালার মাধ্যমে মীমাংসা করা যেতে পারে। যদি তাতে লাভ না হয় তাহলে বিচারিক নীতিমালার দিকে ফিরে যেতে হবে, যা উভয় পক্ষ মানতে বাধ্য হবে। যে সকল ক্ষেত্রে ইনসাফ করা আবশ্যক তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর নির্ধারিত দণ্ড প্রয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে বেইনসাফির কোনো অবকাশ নেই, যেমন নেই দয়া অনুকম্পা ও মায়া মমতার এবং ধনী গরিব ও বিশেষ সাধারণের পার্থক্যকরণের সুযোগ। মক্কা বিজয়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একটি ঘটনা ঘটেছিল। বনি মাখজুম গোত্রের এক নারী চুরি করল, এতে কুরাইশগণ চিন্তিত হয়ে পড়ল। তারা এমন কোনো পন্থা খুঁজতে লাগল যাতে এই নারীকে শাস্তি থেকে নিষ্কৃতি দেয়া যায় এবং তাদের গোত্রের লোকেরাও চুরির শাস্তির লাঞ্ছনা থেকে মুক্তি পায়। তারা পরস্পর বলাবলি করতে লাগল, কে এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে পারবে। তারা বলল, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন ব্যক্তি উসামা বিন জায়েদ ছাড়া কেউ সাহস করবে না। তাদের অনুরোধে উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে গেলেন। যখনই প্রসঙ্গটি তিনি তুললেন, রাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাবয়ব বিবর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা, আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো? উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের পূর্ববর্তীরা এভাবেই ধ্বংস হয়েছে। তাদের ধনী ও সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে তারা ছেড়ে দিত, শাস্তি প্রয়োগ করত না, আর গরিব ও দুর্বল ব্যক্তিরা চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দেব, নিজেই মাথা পেতে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শাস্তি মেনে নিতেন। এটি ন্যায়পরায়ণতার সর্বোচ্চ স্তর। উসাইদ ইবনে হাজির আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন। সেখানে একটু হাস্যরসও ছিল। তিনি তাদের হাসালেন। তিনি লাঠি দিয়ে একজনের কোমরে একটা খোঁচা দিলেন। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে বদলা নিতে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদলা নাও। তিনি বললেন, আপনার শরীরে তো জামা আছে, আমার শরীরে কোনো কাপড় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ওঠালেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং নবীজির কোমরে চুমু খেলেন। বললেন, আল্লাহ রসুল, আমি এটাই চেয়েছি, অন্য কিছু নয়। বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাতার বন্দী করছিলেন। কাতার সোজা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদ ইবনে গাজিয়ার রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে গেলেন। তিনি কাতার থেকে সামনে বেড়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের মাথা দিয়ে তার পেটে খোঁচা দিয়ে বললেন, সোজা হয়ে দাঁড়াও সাওয়াদ। সাওয়াদ বলে উঠলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আল্লাহ তাআলা তো আপনাকে সত্য ও ইনসাফ সহকারে প্রেরণ করেছেন, সুতরাং আমাকে বদলা নিতে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড় উঠালেন, বললেন, বদলা নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন আর পেটে চুমু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন এমন করলে সাওয়াদ? উত্তর সাওয়াদ বললেন, হে আল্লাহ রসুল, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি চেয়েছি শেষ মুহূর্তে আপনার চামড়ার সাথে আমার চামড়ার একটু স্পর্শ করাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সন্তানদের বেলায় ন্যায়পরায়ণতা। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমার পিতা আমাকে কিছু জিনিস উপহার দিলেন। আমার মাতা আমরা বিনতে রাওহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে সাক্ষী রাখা না হলে আমি এতে সন্তুষ্ট নই। আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমরা বিনতে রাওহার গর্ভে ভূমিষ্ঠ আমার সন্তানকে একটি উপহার দিয়েছি, কিন্তু সে বলেছে এ বিষয়ে আপনাকে সাক্ষী রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার অন্যান্য সন্তান কেউ কি এরূপ উপহার দিয়েছ? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো, সকল সন্তানের মধ্যে ন্যায়ের আচরণ করো। বর্ণনাকারী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের এই বাণী শুনে আমার পিতা ফিরে এলেন এবং তার দেয়া উপহার ফিরে নিলেন। এর মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বিষয়ক পর্বগুলো আজকে এখানেই শেষ হচ্ছে। আরও অনেক বিষয় বাকি রয়ে গেছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা তা উল্লেখ করতে পারছি না। আগামী পর্ব শোনার আমন্ত্রণ দিয়ে আজকে বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।